আসলে ফজরের যখন সুন্নত পড়া হয়ে যায়, তখন বিটুইন ফরজ আর সুন্নতের মাঝে আর দ্বিতীয় কোনো নামাজ নাই। সেই জন্য ঘর থেকে যখন আমরা পড়ে আসব, তখন সুন্নত আমার পড়া হয়ে গেছে। এবং ঘরে সুন্নত পড়াই কিন্তু উত্তম। নবী আলাইহিসসালাম জীবনে দুই রাকাত সুন্নতও মসজিদে পড়েন নাই, জীবনেও না। হুজুর সবসময় ঘরে সুন্নত পড়তেন আর মসজিদে এসে ফরজ আদায় করতেন। কারণ হলো কি, হুজুর বলেন তোমরা ঘরকে কবরস্থান বানায়ও না। ঘরে যখন নামাজ পড়বেন, এটার আর একটা হেকমত হলো, আপনি দেখবেন ছোট ছোট, এই যে ছোট বাচ্চা, আপনি যখন নামাজে দাঁড়াবেন দেখবেন যে পাশে এসে আপনার সাথে নামাজ পড়ে। ছোট বাচ্চাদেরকে টিচিং দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এটা বিধান করেছেন, সুন্নত নামাজ ঘরে পড়বে, ঘরে পড়া উত্তম। এমন না মসজিদে পড়লে যে নাজায়েজ হবে, উত্তম। এই মাসআলাটা হলো উত্তম অনুত্তম, ঘরে পড়া উত্তম বাচ্চাদেরকে টিচিং এর জন্য, আর ফরজ নামাজ হলো মসজিদে পড়া হলো উত্তম, ওজোর ছাড়া ঘরে না পড়া ফরজ নামাজ। ওটা জুম্মার নামাজ ছিল, জুম্মার নামাজের খুতবার মধ্যে। জি জি, ঘটনা হলো কি, সুন্নত আর ইয়ের মাঝে ফজরে, শুধু ফজর, অন্য কোনো নামাজে না, শুধু ফজরের সুন্নত আর ফরজের মাঝে অন্য কোনো নফল নামাজ নাই। আপনি যখন সুন্নত পড়ে ফেলছেন, আপনার এখন নেক্সট নামাজটাই হলো ফরজ পড়া লাগবে। এই জন্য দেখেন তাহিয়াতুল মসজিদের, এটা হলো নফল নামাজ, এডিশনাল নামাজ। এডিশনাল নামাজ হলো যেখানে নবী আলাইহিসসালাম পড়তেন, পড়ার বিধান সেখানেই পড়া দরকার, তাহিয়াতুল মসজিদ। অনেকে সূর্য ঢলে যাচ্ছে, একদম সূর্যের রং ফ্যাকাচে হয়েছে, ওটা মকরু টাইম, মাগরিবের এক দুই মিনিট আছে, সেই সময় শুধুমাত্র আসর কারো বাদ আছে, তার জন্য অপশনাল আছে যে আসরের নামাজটা তখন পড়ে নেবে। একই প্রশ্ন তো বিটুইন ফরজ সুন্নত, একই প্রশ্ন তো। জি জি, করেন, একই প্রশ্ন। আচ্ছা, সুন্দর কোশ্চেন, সুন্দর কোশ্চেন। না, সত্য জানা দরকার এগুলা। দেখেন আমাদের মোহতারাম আতিক ভাই প্রশ্ন করেছেন, আজকে মনে খাবার আতিক ভাই দিচ্ছেন নাকি? আচ্ছা, আতিক ভাই দিলে আজকে হলো প্রশ্নটা আরো বড় করে উত্তর দিতাম। যখন ফ্যামিলি না থাকে তখন কিন্তু খাবার টাবার দেওয়া ইজি হয়। জাজাকাল্লাহ। আমাদের মোহতারাম আতিক ভাই প্রশ্ন করেছেন যে ঈদে মিলাদুন্নবী পালন করা বেদাত, এখন কোনো মানুষ সারা বৎসর নামাজ পড়লেন না, কোনো ইবাদত বন্দেগি করলেন না, হুজুরের জন্মদিনে এসে নামাজও পড়লেন, মিলাদুন্নবীও পড়লেন, দরুদ শরীফ পড়লেন, তাহলে এটাও কি বেদাত হবে কিনা? প্রথমত কথা হলো, নবী আলাইহিসসালাম যে জন্মগ্রহণ করেছেন, এই দিনটা কোরআন দ্বারাও একজাক্টলি দিন এটা নির্ধারিত নাই, হাদিসেও নাই, কোনো হাদিসে নাই, কোনো সাহাবির বর্ণনাও নাই। তারিখে ইবনে হিসামে, আল্লামা ইবনে হিসাম 12 রবিউল আউয়ালকে বলেন যে আলাল কৌলিল মশহুর, প্রসিদ্ধ কথা। দেখেন উনিও একিনের সাথে বলেন না, তারিখে ইবনে হিসাম ইসলামের ইতিহাসের একটা অথেন্টিক বই, এটা ঐতিহাসিক রেওয়ায়ত, এটা হাদিসের রেওয়ায়তও না, কোরআনেও নাই, ডেটটা ফিক্স নাই। আচ্ছা, মেনে নিলাম যে হুজুরের জন্মদিনটা, তখন তিনি গরিব ঘরের সন্তান ছিলেন, মানুষ বুঝতেও পারে নাই যে তিনি এত বড় ব্যক্তিত্ব হবেন, এই ডেটটা না জানার কথাই, এটা তো স্বাভাবিক কথা। কিন্তু তিনি যে এন্তেকাল করলেন, সেটা তখন কি সাধারণ মানুষ নাকি দুনিয়ার ফেমাস মানুষ? তার মৃত্যু ডেটটা তো সাহাবাদের মুখস্থ রাখা দরকার ছিল, মৃত্যু ডেটটাও সাহাবিদের থেকে বর্ণিত নাই, সোমবার এন্তেকাল হয়েছে এতটুকুই। কিন্তু কত তারিখ ছিল এগুলো সব হলো ঐতিহাসিক রেওয়ায়ত, সাহাবিদের থেকে কোনো রেওয়ায়ত নাই। এইটা কেন সাহাবাই কেরাম মুখস্থ রাখলেন না? এত বড় একটা ব্যক্তিত্বর এন্তেকাল হলো, এটা তো মুসলমানদের সাহাবাই কেরামের তো ইয়াদ রাখা দরকার ছিল, এই জন্য ইয়াদ রাখেন নাই যে হুজুরের জন্মদিনটাও ইম্পর্টেন্ট না, এন্তেকালের দিনটাও ইম্পর্টেন্ট না, বরং ব্যক্তিটা হলো ইম্পর্টেন্ট। আবার আরেক দিক দিয়ে হুজুরের জন্মদিন আর মৃত্যুদিন একই দিনে হয়েছে, একদিনেই মৃত্যু হয়েছে, যেদিন জন্ম সেদিনই মৃত্যু। আল্লাহ পাক ব্যালেন্স শিখাইছেন উম্মতকে। হুজুরের জন্মদিন মানুষের খুশির দিন, খুশি যেন সীমালঙ্ঘনের পর্যায়ে চলে না যায়, কারণ হলো ওই দিন ব্যথিতর দিনও আছে, হুজুরের এন্তেকালের দিন। সেই জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্মদিন পালন করা, সেই দিন দরুদ শরীফ পালন করা, এটা যদি ইম্পর্টেন্ট হতো তাহলে সর্বপ্রথম হযরত আবু বকর করতেন, হযরত ওমর করতেন, হযরত আলী করতেন, সাহাবাই কেরাম করতেন। সাহাবাই কেরাম কেউ করেছেন? একটা প্রুফ আছে নাকি আমাদের চেয়ে সাহাবাই কেরাম হুজুরের জন্য মহব্বত কম ছিল? আমরা তো শুধু সুন্নতের পাগল হলো, মিষ্টির সুন্নতের পাগল, আর সুন্নত আসলে আমরা কেমন একটা লাইলি মজনু। এটা ঐতিহাসিক একটা হলো কিসসা, এটা কিন্তু কোরআন হাদিসের পাঠ না, মানুষের ইব্রতের জন্য কিসসা বললে মানুষের জেহেনে বসে। মজনু প্রত্যেক দিন লাইলির বাড়ির সামনে যে বসে থাকে, লাইলি বাড়ির ভিতর থেকে হলো মজনুর জন্য প্লেট ভরে খাবার পাঠা দেয়, কারণ প্রেমিক প্রেমিকা মহাব্বত আছে না। এখন ভিক্ষুকের আকৃতিতে যায় মজনু, অন্যান্য ভিক্ষুকরা দেখে যে এই বাড়িতে আসলে তো ভালো প্লেট পাওয়া যায়। এখন আস্তে আস্তে ভিক্ষুকের সংখ্যা বাড়তে লাগলো, 100 জন মজনু, সবাই বলে আমি মজনু। এখন লাইলির মজনু তো একজন, কয়জনকে খাবার দিবে? লাইলি একদিন টেকনিক করে বলছে, খাবার প্লেটের মধ্যে চাকু দিয়ে দিছে, যে যে নিজের শরীরের মাংস কেটে এই প্লেটে দিতে পারবে তাকেই শুধুমাত্র আমি খাবার দেবো আজকে। এটা কি সাধারণ পরীক্ষা নাকি? ভিক্ষুকরা কয় যে এই খাবার আমাদের দরকার নাই, কাটাকাটির দরকার নাই, সব ফেক মজনুরা ভেঙে গেছে, আসল মজনু যেটা সে সত্যিই কেটে পাঠা দিচ্ছে। তো দেখেন আমরা হলাম কি, ওই ফেক মজনু রসুলের, সময় আসলে সব ভাগি, আর সাহাবাই কেরাম ছিলেন আসল মজনু। সেই সাহাবাই কেরাম যখন জন্মদিন পালন করে নাই, এটা ইসলামে কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। এটা আর সাহাবাই কেরাম যে কাজ করে নাই, রসুল যে কাজ করার নির্দেশ দেন নাই, এটাকেই বলা হয় হলো বেদাত। হুজুর বলেন যে প্রত্যেকটি বেদাত হলো বর্জনে, এটা বর্জন করা লাগবে, সুতরাং এটা অবশ্যই বেদাত। আর যিনি ওই দিন এসে নামাজ পড়লেন, একদিনের নামাজকে তাকে দোষারোপ করা যাবে না, একদিন হলেও তো বেচারা পড়ছে, কিন্তু যেই কাজটা করলো, দরুদ শরীফ পাঠ করলো, তারপরে বাদ্যে পালন করলো, এটা হলো বেদাত হয়। তবে হ্যাঁ, দেখেন মানুষের মাঝে কোনো একটা কুসংস্কার যখন বদ্ধমূল হয়ে যায়, তখন এটাকে মানুষকে গালমন্দ না করে, অপমান না করে, মানুষকে আস্তে আস্তে হেকমতের মাধ্যমে বুঝানো, মানুষকে বুঝানো শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে তাদেরকে বুঝানো, ভাই নেক আমলটা যেটা আপনি করতেছেন এটার রেজাল্টটা কী হবে, রেজাল্টটা চিন্তা করেন। তাকে অপমান করা যাবে না, তাকে অসম্মান করা যাবে না, তাকে বেজ্জতি করা যাবে না, তাকে হেট করে কথা বলা যাবে না, তাদেরকে সম্মান বোধ বজায় রেখে তাকে বুঝানো লাগবে যে এই কাজটা বর্জনীয়। দেখেন আমাদের দেশে একসময় মিলাদ ছাড়া কিচ্ছুই হতো না, তখন মানুষ বুঝতই না, এখন আলহামদুলিল্লাহ মানুষের কিছুটা বুঝ আসছে, এগুলো আস্তে আস্তে মানুষের বুঝ এসে যাবে। জি, হ্যাঁ, সুন্দর কোশ্চেন। দেখেন ফজরের সুন্নত আর আসরের মাঝে কোনো নফল নামাজ নাই, অনুরূপভাবে আসরের নামাজ আর মাগরিবের মাঝে কোনো নফল নামাজ নাই। আসর পড়ে ফেলছেন, এখন নফল নামাজ নাই, তবে আপনি জানাজা নামাজ পড়তে পারবেন, বাইতুল্লাহ শরীফে আসরের পরে জানাজা হয় না, আর যারা নামাজ পড়েছেন মদিনা শরীফে হয় না, জানাজা পড়তে পারেন, সিজদায় সহবু দিতে পারবেন, কাজা নামাজ পড়তে পারবেন। অনুরূপভাবে যদি কেউ ফজরের সুন্নত পরে মসজিদে আসছেন, সুন্দর একটা কথা মনে করে দিচ্ছেন, সে ওই টাইমে কাজা নামাজ পড়তে পারবেন, সিজদায় তেলাওয়াত দিতে পারবেন, যদি জানাজা উপস্থিত হয়, জানাজার প্রয়োজন, জানাজাও করতে পারবেন। শুধুমাত্র নফলের এই বিধান, কাজা নামাজ এটা নফল না, কাজা নামাজ হলো আপনি ঋণ শোধ করলেন, আল্লাহর ঋণ শোধ করলেন। সুতরাং বেস্ট ওয়ে হলো যে কাজা নামাজ পড়ে ফেলা। কত কাজা হয়েছে হিসাব আছে, আস্তে আস্তে কমবে। জি, কাজা নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা। জি, আচ্ছা, সুন্দর কথা। দেখেন, এটা হলো ইমাম আমাদের মহতারাম দেলোয়ার ভাই প্রশ্ন করেছেন, কাজা নামাজ বলতে কিছু নাই, এটা হলো মডার্নাইজ, ইসলামের মধ্যে মডার্নাইজ, এটা ইসলামের সঠিক বিধান না। কাজা নামাজ শুধু নাই, নবী আলাইহিসসালাম নিজে কাজা নামাজ করেছেন, পড়েছেন। বুখারি শরীফের 500 সম্ভবত 95 অথবা 97 নম্বর হাদিস, আমার একজাক্টলি নাম্বারটা আমার মনে নাই, তবে 595 থেকে 97 পর্যন্ত এই হাদিস আছে। নবী আলাইহিসসালাম খন্দকের যুদ্ধে একসময় আসরের নামাজে বহুত রাস হয়ে গেছে, মুশরিকরা এমন পরিস্থিতি সৃষ্টি করেছে, হুজুরের নামাজ কাজা হয়ে গেছে, হযরত ওমর নামাজ কাজা হয়ে গেছে, আসর নামাজ পড়তে পারেন নাই। এরপরে মাগরেব, সূর্য অস্ত হয়ে গেছে, নবী আলাইহিসসালাত হযরত ওমরের কাছে, হযরত নবী আলাইহিসসালামের কাছে হযরত ওমর এসে খুব গর্মগর্মি করতেছেন, রাগারাগি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুশরিকরা আমাকে নামাজ পড়তে পর্যন্ত দেয় নাই। হুজুর বললেন, ওমর শান্ত হও, আমি নবীও আসরের নামাজ পড়তে পারি নাই আজ। তখন নবী আলাইহিসসালাম বললেন, কার কার নামাজ কাজা হয়ে গেছে, পড়তে পারো নাই? সবাকে ডাক দিলেন নবী আলাইহিসসালাম, খন্দকের ময়দানে মাগরিবের পরে আসরের নামাজ কাজা করলেন, মাগরিবের পরে। আর একটি হাদিস হলো, এক যুদ্ধ থেকে ফিরতেছিলেন, সেই সময় ভাইরা একটু, দুইটা মিনিট, এই প্রশ্নটাই শেষ। যুদ্ধ থেকে ফিরতেছিলেন, সাহাবায়ে কেরাম ক্লান্ত, শেষ রাতে এক জায়গায় তাঁবু গেড়ে সবাই একটু বিশ্রাম নিচ্ছেন। হুজুর হযরত বেলালকে দায়িত্ব দিলেন, তুমি জেগে থাকবে, সবাকে জাগা দিবা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ক্লান্ত, তিনিও অচেতন হয়ে ঘুমা গেছেন, এমন ঘুমাইছেন যে সূর্য উঠে গেছে, নবী আলাইহিসসালামের গায়ে সূর্যের তাপ লেগেছে, হুজুরের ঘুম প্রথম ভাঙছে। হুজুর যা বেলালকে বললেন যে, বেলাল, তুমি তো খুব ভালো করে উঠাইছো সবাকে। এরপরে নবী আলাইহিসসালাম সবাকে বললেন যে, বেলালকে বললেন যে, তুমি সবাকে উঠা দাও, ওযু করতে বলো, আজান দাও। হুজুর জামাতের সাথে ফজরের নামাজ কাজার ইমামতি করেছেন। এই কনসেপ্টটা হলো, যেটা বলতেছে কনসেপ্টটা কোথা থেকে আসছে, শুধুমাত্র ইমামে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমামে শাফিঈ, ইমামে আহমদ ইবনে হাম্বাল, ইমামে মালিক, ইমামে আবু হানিফা, ইভেন হাদিসের ইমামগণ, তাদের সবার মাজহাব হলো, ইচ্ছে করে নামাজ ছুটুক, ভুলবশত নামাজ ছুটুক, এই নামাজের কাজা করা লাগবে, সবার মাজহাব। অনলি দ্য ইমামে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা মাজহাব হলো, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে, যদি ভুলবশত নামাজ কাজা হয় অথবা ঘুমে অচেতন হয়ে আছে, ফজরের নামাজে উঠতে পারে নাই, তখন ইয়াদ হওয়ার সাথে সাথে কাজা করবে, ইচ্ছা করে নামাজের কাজা হলে কাজা নাই, ইমামে ইবনে তাইমিয়ার ওপিনিয়ন। ইমামে ইবনে তাইমিয়া সেদিনকার মানুষ, ইবনে কাসিরের উস্তাদ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই কথার অর্থটা কি? অর্থটা হলো, তার যুগে মুসলমানদের এইরকম অবস্থা ছিল, কোন মুসলমান যে ইচ্ছা করে নামাজ কাজা করতে পারে, এটা মুসলমান বিশ্বাসই করত না। সেই কনসেপ্ট থেকে ইমামে ইবনে তাইমিয়া এই কথা বলেছেন। এইটাকেই কোন কোন মুসলমান ভাইরা দলিল বানায় নিছে, এটা ইমাম ইবনে তাইমিয়ার কথা, তার মাজহাব। এর পূর্বে সবার মাজহাব হল কাজা আছে। সেই জন্য সমস্ত ফেকা শাস্ত্রের যদি ইসলামী আইনশাস্ত্রের কিতাবগুলো ঘাটেন একটা অধ্যায় পাবেন বাবুল কাদা অল ফাওয়াইদ, কাজা এবং যে নামাজগুলো ছুটে গেছে সেগুলো পড়ার তরিকা। আপনি দেখেন নামাজ ফরজ কিনা, ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ফরজ। রোজা ফরজ কিনা, রোজা সম্পর্কে আল্লাহ পাক কি বলেন, ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, যেই ব্যক্তি রমজানে অসুস্থ হবে অথবা সফরে থাকবে রোজা ভাঙার অনুমতি দেওয়া হলো, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, রোজা রমজানের পরে যতগুলো রোজা তার ছুটে গেছে সেগুলো কাজা করবে। তার রোজার কাজা আছে কি না? আপনি হজে গেলেন, হজে যে আপনি আরাফাতে যেতে পারলেন না, হজ হয়েছে কি না? হজ হয় নাই, কারণ আরাফাতে অবস্থান হলো হজের ফরজ। তার জন্য বিধান আগামী বৎসর অথবা জিন্দগির যে কোনো সময় এসে হজ কাজা করে যাওয়া। আপনি মুসলমানরা সাধারণ রমজান শরীফে জাকাত দিয়ে থাকে, সাধারণত জাকাতের জন্য কোনো মাস ফিক্স নাই, যার জন্য যে মাস সুবিধা সেই মাসকে বৎসর গণনা করতে পারেন, সেটা আরবি মাস হোক ইংরেজি মাস হোক, তবে গণনাটা কিন্তু আরবি মাসের হিসাবে করা লাগবে, কারণ আরবি মাস একটু ছোট হয়, ইংরেজি মাস একটু বড় হয়। সেই জন্য রোজাতে জাকাত দেয়, কেউ জাকাত দিতে পারল না, জাকাত দিতে পারল না, তার রমজান চলে গেল, জাকাতের ফরজিয়াত শেষ হয়ে গেছে, নাকি তাকে জাকাত আদায় করা লাগবে? জাকাত আদায় করা লাগবে। তাহলে জাকাতের কাজা আছে, হজের কাজা আছে, রোজার কাজা আছে, এর চেয়ে উত্তম আমল নামাজ, সেটার কাজা নাই? আর ভুলবশত নামাজ যদি ছুটে যায় সেইটার কাজা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন, আর ইচ্ছা করে ছুটলে সেটার কাজা নাই? ইচ্ছা করে ছুটলে অপরাধ বড় হয় নাকি ভুলবশত ছুটলে অপরাধ বড় হয়? ইচ্ছা করে ছুট, তাহলে ছোট অপরাধের কাজা হয়, বড় অপরাধের কাজা হয় না, এটা মেকসেন্স? এটা হলো মেকসেন্স করে না। সুতরাং দেখেন ভাইরা, ইবাদতের ব্যাপারে তাকওয়াকে অর্জন করবেন, ঢিলা মাসআলার উপর আমল করবেন না। ইবাদতের ব্যাপারে সব সময় হলো তাকওয়া, সেফ সাইডের উপর আমল করবেন, ঢিলা মাসআলার উপর আমল করবেন না। আর দেখেন আরেকটা কথা মনে রাখবেন, নামাজ কাজা করা কবিরা গুনা না সগিরা গুনা? কবিরা গুনা, কোনো কবিরা গুনা তৌবা ছাড়া মাফ হয় না। আপনার কাছ থেকে আমি কিছু টাকা ধার নিলাম, আমি বললাম যে আপনাকে আগামী মাসের প্রথম তারিখে দিব, আগামী মাস যায় আগামী বৎসর যায় টাকা দেই না, অপরাধ করলাম কিনা, ওয়াদা খেলাফ করছি কিনা, এখন আপনার কাছে কি বলা লাগবে? টাকাও দেওয়া লাগবে, সরিও কোয়া লাগবে, তাই না? তাহলে নামাজ কাজা হয়ে গেছে, অপরাধ হয়েছে, আল্লাহর হক নষ্ট করেছি, কাজাও করা লাগবে, সাথে সাথে আল্লাহর কাছে সরিও কোয়া লাগবে, এটার নামে হলো তৌবা। শুধু কাজার দ্বারা মাফ হয় না, কাজাও করা লাগবে, তৌবাও করা লাগবে, দুইটা সমন্বয় থাকবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনাস সালাম হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাক রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইলাহাল আলামিন রব্বুল আলামিন। আমাদের সবার আল্লাহ আজকের এই বর্ষাকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ইয়া আল্লাহ দিনের উপর চলার তৌফিক দান করো, ইয়া আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করো রব্বুল আলামিন। ইয়া আল্লাহ দুনিয়ার ফিতনা মুখর পরিবেশে, ঝঞ্ঝা মুখর পরিবেশে আমরা যেন সুন্নাতের উপর টিকে থাকতে পারি, আমাদেরকে ইয়া আল্লাহ সে তৌফিক দান করো। আমাদের অন্তরকে দিনমুখী করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ বদদিনী হওয়ার থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তমাম দুনিয়ার দিনে এদারাকে গোলোকে কায়েম কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি এই এদারাটাকে কবুল মঞ্জুর করো, এর যত হাজত আছে সব হাজতকে তুমি পুরা করে দিও। আল্লাহ এই মসজিদের মুসল্লিদের মাঝে আল্লাহ সাহাব আনসার ও মহাজের সাহাবিদের মতো ভ্রাতৃত্ব বোধ কায়েম করে দিও আল্লাহ। আল্লাহ তুমি এই মসজিদখানাকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, যত হাজত আছে তুমি গায়েব থেকে ব্যবস্থা করে দিও। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবর আজাব মাফ করে দিও, যারা অসুস্থ সিহাতে কামেলা হায়াতে তৈয়বে দান করো, যাদের যে পেরেশানি আছে সেই পেরেশানিকে দূর করো। আল্লাহ আমাদের এক ভাইয়ের ছেলে আল্লাহ তোমার পবিত্র কোরআন খতম করেছেন, হাফেজে কোরআন হয়েছেন, আল্লাহ মেহরবানি করে আল্লাহ তার এই হেফজকে কবুল ও মঞ্জুর করো, তাকে আলেমে দিন হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ তাকে দিনের দায়ী হিসাবে কবুল ও মঞ্জুর করো আল্লাহ। কিয়ামতের দিন পিতামাতার জন্য বংশের জন্য তুমি নাজাতের উসিলা বানিয়ে দিও। ওয়াসাল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলি ওয়া আসহাবি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার।